এখন আমরা দ্বিতীয় সামুয়েল ১৫ অধ্যায় পাঠ করছি। অবসালমের বিদ্রোহ, দাউদের পলায়ন। তৎপরে অবসালম আপনার নিমিত্ত রথ, অশ্ব ও আপনার অগ্রে অগ্রে দৌড়িবার জন্য ৫০ জন লোক রাখিল। আর অবসালম প্রত্যুষে উঠিয়া রাজদ্বারের পথিপার্শ্বে দাঁড়াইত, এবং যে কেহ বিচারার্থে রাজার নিকটে বিবাদ উপস্থিত করিতে উদ্যত হইত, অবসালম তাহাকে ডাকিয়া জিজ্ঞাসা করিত, তুমি কোন নগরের লোক? সে বলিত, আপনার দাস, আমি ইসরায়েলের অমুক বংশের লোক। তখন অবসালম তাহাকে বলিত, দেখো, তোমার বিবাদের কথা ভালো ও যথার্থ, কিন্তু তোমার কথা শ্রবণ করিতে রাজার কোন লোক নাই। অবসালম আরও কহিত, হায়, আমাকে কেন দেশের বিচার কর্তৃপদে নিযুক্ত করা হয় নাই? তাহা করিলে যে কোনো ব্যক্তির বিবাদ বা বিচারের কোনো কথা থাকে, সে আমার নিকটে আসিলে আমি তাহার বিষয়ে ন্যায্য বিচার করিতাম। আর যে কেহ তাহার কাছে প্রণিপাত করিতে তাহার নিকটে আসিত, সে তাহাকে হস্ত প্রসারণপূর্বক ধরিয়া চুম্বন করিত। ইসরায়েলের যত লোক বিচারার্থে রাজার নিকটে যাইত, সকলের প্রতি অবসালম এইরূপ ব্যবহার করিত। এই প্রকারে অবসালম ইসরায়েল লোকদের চিত্ত হরণ করিল। পরে চারি বৎসর অতীত হইলে অবসালম রাজাকে কহিল, বিনয় করি, আমি সদাপ্রভুর উদ্দেশ্যে যাহা মানত করিয়াছি তাহা পরিশোধ করিতে আমাকে হিব্রনে যাইতে দিয়ন, কেননা আপনার দাস আমি যখন অরামস্থ গোসুরে অবস্থিতি করিতেছিলাম তখন মানত করিয়া বলিয়াছিলাম, যদি সদাপ্রভু আমাকে জিরুসালেমে ফিরাইয়া আনেন তবে আমি সদাপ্রভুর সেবা করিব। রাজা কহিলেন, কুশলে যাও। তখন সে উঠিয়া হিব্রনে গমন করিল। কিন্তু অবসালম ইসরায়েলের সমস্ত বংশের কাছে চর পাঠাইয়া বলিল, তুরিধ্বনি শুনিবা মাত্র তোমরা বলিও, অবসালম হিব্রনে রাজা হইলেন। আর জিরুসালেম হইতে ২০০ লোক অবসালমের সহিত গেল, ইহারা আহত হইয়াছিল এবং সরল মনে গেল, কিছুই জ্ঞাত ছিল না। পরে অবসালম বলিদানকালে দায়ুদের মন্ত্রী গিলনীয় অহিথফলকে তাহার নগর হইতে গিলো হইতে ডাকিয়া পাঠাইল, আর চক্রান্ত দৃঢ় হইল, কারণ অবসালমের পক্ষীয় লোক উত্তরোত্তর বৃদ্ধি পাইতে লাগিল। পরে একজন দায়ুদের কাছে আসিয়া এই সংবাদ দিল, ইসরায়েল লোকদের অন্তঃকরণ অবসালমের অনুগামী হইয়াছে। তখন দায়ুদের যে সকল দাস জিরুসালেমে তাঁহার নিকটে ছিল তাহাদিগকে তিনি কহিলেন, আইসো, আমরা উঠিয়া পলায়ন করি, কেননা অবসালম হইতে আমাদের কাহারও বাঁচিবার যো নাই। শীঘ্র করিয়া চল, নতুবা সে সত্তর আমাদের সঙ্গ ধরিয়া আমাদিগকে বিপদগ্রস্ত করিবে ও খড়গধারে নগরে আঘাত করিবে। তাহাতে রাজার দাসগণ রাজাকে কহিল, দেখুন, আমাদের প্রভু মহারাজের যাহা ইচ্ছা হইবে তাহাই করিতে আপনার দাসেরা প্রস্তুত আছে। পরে রাজা প্রস্থান করিলেন এবং তাঁহার সমস্ত পরিজন তাঁহার পশ্চাতে পশ্চাতে চলিল। আর রাজা বাটি রক্ষার্থে ১০টি উপপত্নীকে রাখিয়া গেলেন। রাজা প্রস্থান করিলেন ও সমস্ত লোক তাঁহার পশ্চাতে পশ্চাতে চলিল। তাঁহারা বৈথমিরহকে স্থগিত হইলেন। পরে তাহার সকল দাস তাহার পার্শ্বে পার্শ্বে অগ্রসর হইল এবং করেথীয় ও পলেথীয় সমস্ত লোক আর গাতীয় সমস্ত লোক তাঁহার পশ্চাতে পশ্চাতে গাত হইতে আগত 600 লোক রাজার সম্মুখে অগ্রসর হইল। তখন রাজা গাতীয় ইত্তয়কে কহিলেন, আমাদের সঙ্গে তুমিও কেন যাইবে? তুমি ফিরিয়া গিয়া রাজার সহিত বাস করো, কেননা তুমি বিদেশী এবং নির্বাসিত লোক, তুমি স্বস্থানে ফিরিয়া যাও। তুমি কল্যমাত্র আসিয়াছ, অদ্য আমি কি তোমাকে আমাদের সহিত ভ্রমণ করাইব? আমি যেখানে পারি সেখানে যাইব, তুমি ফিরিয়া যাও, আপন ভ্রাতৃগণকেও লইয়া যাও, দয়া ও সত্য তোমার সহবর্তী হোক। ইত্তয় রাজাকে উত্তর করিলেন, জীবন্ত সদাপ্রভুর দিব্য এবং আমার প্রভু মহারাজের প্রাণের দিব্য, জীবনের জন্য হোক কিংবা মরণের জন্য হোক, আমার প্রভু মহারাজ যে স্থানে থাকিবেন আপনার দাসও সেই স্থানে অবশ্য থাকিবে। দায়ুদ ইত্তয়কে কহিলেন, তবে চলো অগ্রসর হও। তখন গাতীয় ইত্তয় তাহার সমস্ত লোক ও সঙ্গী সমস্ত বালক বালিকা অগ্রসর হইয়া গেল। দেশশুদ্ধ লোক উচ্চৈস্বরে রোদন করিল ও সমস্ত লোক অগ্রসর হইল। রাজাও কিদ্রোন স্রোত পার হইলেন এবং সমস্ত লোক প্রান্তরের পথ ধরিয়া অগ্রসর হইল। আর দেখো সাধকও আসিলেন এবং তাহার সঙ্গে লেবিয়েরা সকলে আসিল। তাহারা ঈশ্বরের নিয়ম সিন্ধুক বহন করিতেছিল। পরে নগর হইতে সমস্ত লোকের বাহির না হওয়া পর্যন্ত তাহারা ঈশ্বরের সিন্ধুক নামাইয়া রাখিল এবং অবিয়াথর উঠিয়া গেলেন। পরে রাজা সাধককে কহিলেন, তুমি ঈশ্বরের সিন্ধুক পুনরায় নগরে লইয়া যাও, যদি সদাপ্রভুর দৃষ্টিতে আমি অনুগ্রহ পাই তবে তিনি আমাকে পুনর্বার আনিয়া তাহা ও তাহার নিবাস দেখাইবেন, কিন্তু যদি তিনি এই কথা বলেন তোমাতে আমার সন্তোষ নাই, তবে দেখো এই আমি তাহার দৃষ্টিতে যাহা ভালো আমার প্রতি তাহাই করুন। রাজা সাধক যাজককে আরও কহিলেন, তুমি দেখিতেছ তুমি কুশলে নগরে ফিরিয়া যাও এবং তোমার পুত্র অহিমাস ও অবিয়াথরের পুত্র জোনাথন তোমাদের এই দুই পুত্র তোমাদের সহিত যাও। দেখো যাবৎ তোমাদের নিকট হইতে আমার কাছে ঠিক সমাচার না আইসে তাবৎ আমি প্রান্তরের পার ঘাটায় থাকিয়া বিলম্ব করিব। অতএব সাধক ও অবিয়াথর ঈশ্বরের সিন্ধুক পুনরায় জেরুসালেমে লইয়া গিয়া সেই স্থানে রহিলেন। পরে দায়ুদ জৈতুন পর্বতের ঊর্ধ্বগামী পথ দিয়া উঠিলেন। তিনি উঠিবার সময় ক্রন্দন করিতে করিতে চলিলেন, তাহার মুখ আচ্ছাদিত ও পদ অনাবৃত ছিল এবং তাহার সঙ্গী লোকেরা প্রত্যেকে আপন আপন মুখ আচ্ছাদন করিয়াছিল এবং উঠিবার সময় রোদন করিতে করিতে চলিল। পরে কেহ দায়ুদকে কহিল, অবসালমের সঙ্গে চক্রান্তকারীদের মধ্যে অহিতফল আছে। তখন দায়ুদ কহিলেন, হে সদাপ্রভু, অনুগ্রহ করিয়া অহিতফলের মন্ত্রণাকে মূর্খতায় পরিণত কর। পরে যে স্থানে লোকেরা ঈশ্বরের উদ্দেশ্যে প্রণিপাত করিত, দায়ুদ পর্বতের সেই শিখরে উপস্থিত হইলে দেখো অর্কীয় হুষয় ছেঁড়া আংরাখা পরিয়া মাথায় মৃত্তিকা দিয়া দায়ুদের সহিত সাক্ষাৎ করিতে আসিলেন। দায়ুদ তাহাকে কহিলেন, তুমি যদি আমার সহিত অগ্রসর হও তবে আমাকে ভারগ্রস্ত করিবে, কিন্তু যদি নগরে ফিরিয়া গিয়া অবসালমকে বল, হে রাজন, আমি আপনার দাস হইব, ইতিপূর্বে যেমন আপনার পিতার দাস ছিলাম, তেমনি এখন আপনার দাস হইব। তাহা হইলে তুমি আমার জন্য অহিতফলের মন্ত্রণা ব্যর্থ করিতে পারিবে। সে স্থানে সাধক ও অবিয়াথর এই দুই যাজক কি তোমার সহিত থাকিবেন না? অতএব তুমি রাজবাটির যে কোনো কথা শুনিবে তাহা সাধক ও অবিয়াথর যাজককে বলিবে। দেখো, সে স্থানে তাহাদের সহিত তাহাদের দুই পুত্র, সাধকের পুত্র অহিমাস ও অবিয়াথরের পুত্র জোনাথন আছে। তোমরা যে কোনো কথা শুনিবে তাহাদের দ্বারা আমার নিকটে তাহার সমাচার পাঠাইয়া দিবে। অতএব দায়ুদের মিত্র হুশয় নগরে গেলেন, আর অবশালম জিরুসালেমে প্রবেশ করিলেন।